Hello.
শুরু হচ্ছে এখন আজকের সাপ্তাহিক কল ইন অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের চলমান রাজনীতি এবং তার উপর অর্থনীতির ওপর সেই চলমান রাজনীতির বর্তমান অবস্থার প্রভাব। আলোচনা অনুষ্ঠান উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন শুরু করছি। সরকার কবিরুদ্দিন আলোচ্য বিষয় বলে দিলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির ওপর তার প্রভাব। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে প্যানেলে দুজন অতিথি রয়েছেন। ঢাকা থেকে দুজনে আছেন, ডক্টর মুস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ, আর রয়েছেন ডক্টর নাজরীন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো। তারা দুজন এখন লাইনে আছেন। আমরা বিজিএমই এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের আলোচনা শুরু করতে হয়, কারণ আমি দেখতে পাচ্ছি যে ফোনের ঘন্টা বাজতে শুরু করেছে। কারা ফোন করছেন, তাদের প্রশ্ন আছে অনেক, তাদের সঙ্গে তাদের প্রশ্ন নিয়ে আমরা আবার প্যানেলে যারা অতিথি আছেন তাদের সাথে যাব। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি লাইনে আছেন?
জি, আমি লাইনে আছি।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডক্টর নাজরীন আহমেদ,
জি
আপনি আছেন লাইনে, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় করে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তো তাহলে আমরা শুরু করি, দেখা যাক কে কোথা থেকে ফোন করছেন। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি আমি কপিলমুনি খুলনা থেকে আরশাদ আলী বিশ্বাস বলছি।
বলুন,
আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিস্থিতি চলছে, তার যে রূপ আমরা হয়তো আমাদের কপিলমুনি বসে তার পুরোটাই আওয়াজ করতে পারছি না। বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন, রেডিও, ভয়েস অফ আমেরিকার মাধ্যমে আমরা কিছু কিছু জানছি। তো বর্তমান যে এই রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের যে বিদেশি বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক হিসেবে দেখা যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন যে আসলে এই যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পরিস্থিতিকে বেরিয়ে আসার উপায় কি, এর সমাধানটা কোথায়, কবে এই আমরা স্বাভাবিক অবস্থাকে অবস্থায় দেশটাকে পাবো? আমাদের অর্থনৈতিক প্রায় ধ্বংসের পথে। তো এই অর্থনৈতিক ধ্বংস থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, এটা আমার বিজ্ঞ প্যানেলের কাছে প্রশ্ন। বিশেষ করে
আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং বিজ্ঞ প্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমি আমার সুষ্ঠু উত্তরটা পেতে পারি।
হ্যাঁ, অবশ্যই তারা আপনার এই প্রশ্নের সঠিক উত্তরই দেবেন। এবং আশা করছি যে ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছেই আমি প্রথমে আসছি, যে আরশাদ আলী বিশ্বাস খুলনা থেকে যেমন প্রশ্ন করলেন যে অর্থনীতির ক্ষতি হচ্ছে, ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, আপনার মন্তব্য?
জি ধন্যবাদ। আমার মনে হয়েছে যেন আরশাদ আলী বিশ্বাস যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি তো এখন বাংলাদেশের সকল সাধারণ জনগণেরই প্রশ্ন। কারণ আমরা যেটা দেখছি যে এটা নির্বাচনের বছর এবং একটা নির্বাচন হয়ে একটা নতুন সরকার নির্বাচিত হবেন, এটা সবাই আমরা আশা করি। কিন্তু এখন যে ধরনের আমরা দেখছি যে একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা, একটা যুদ্ধংদেহী মনোভাব, এটার ফলে আমাদের একদিকে যেমন আমাদের অর্থনীতির কথা উনি বলেছেন ঠিকই, অর্থনীতির উপরে এটার একটা বিরূপ প্রভাব পড়ছে। আমরা দেখছি যে একের পর হরতাল আসছে এবং তার ফলে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হচ্ছে, বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করতে চান তারা বিনিয়োগ করছেন না, অপেক্ষা করছেন যে কি হয়। বিদেশ থেকে যারা নাকি আমাদের এক্সপোর্ট অর্ডার নিতে আসবেন তারা আসছেন না, হংকং এ বসে আছেন, থাইল্যান্ডে বসে আছেন, অপেক্ষা করছেন কি হয়। তো সামগ্রিকভাবে আমরা দেখছি যে অর্থনীতির উপরে এটার একটা বিরূপ প্রভাব পড়ছে। এখন এটা থেকে বেরিয়ে আসার উপায় আমি দেখি যে একটা, আমরা যদি এমন ধরনের একটা ঐকমত্যে পৌঁছতে পারি আমাদের মূল মূল যে রাজনৈতিক দলগুলি আছে, যে কি প্রক্রিয়ায় নির্বাচনটা হবে এটা সম্বন্ধে যদি একটা ঐকমত্য আমাদের হয় এবং আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন তাই সেই ঐকমত্যের ভিত্তিতে করতে পারি, তাহলে কেবলমাত্র আমরা এই গণতান্ত্রিক উত্তরণটা করব। আমার আশার যেটা দিক সেটা হলো যে আমরা অতীতেও অনেক ধরনের এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা একটা সমঝোতার দিকে কিন্তু আমরা যেতে পেরেছি। তো আমরা এবারও আশা করছি যে রাজনৈতিক নেতৃবৃন্দরাতেও তারা সম্মিলিতভাবে আমাদের জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করেন। তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই ধরনের যে হানাহানি সংঘাত এটার দিকে গেলে এটা অর্থনীতির জন্য ভালো না, এটা কিন্তু রাজনীতিবিদ যারা আছেন অ্যাজ এ ক্লাস একটা সংগঠন হিসাবে এবং একটা গোষ্ঠী হিসাবে সেটাও তাদের জন্য কিন্তু ভালো হবে না। আমরা কিন্তু নিকট অতীতে এটা দেখেছি, সুতরাং সেখান থেকেও একটা হয়তো ইঙ্গিত তারা পাবেন যে শেষ পর্যন্ত তারা এই সেই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেইটাকে পরিহার যাতে তারা করতে পারেন, সেই জন্য তারা একটা সমঝোতার দিকে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
ডক্টর নাজনীন আহমেদ, আপনার বক্তব্য কি?
আমি ডক্টর মোস্তাফিজের সাথে একমত রিগার্ডিং ঐকমত্য, যেটার কোনো বিকল্প নাই এখন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে যেটা আশা করি কিন্তু অহরহই যেটা থেকে আমরা বঞ্চিত হই সেটা হচ্ছে টলারেন্স, ধৈর্য একে অন্যের প্রতি। এবং ওনাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে আসলে দীর্ঘমেয়াদে এই অবস্থা যদি চলতে থাকে, ওনারা তো এই অর্থনীতির বাইরের কোনো মানুষ নন, তাদেরও জীবনযাপনের বিভিন্ন উপায় আছে যেটি অর্থনীতির সাথে সরাসরি সংযুক্ত, এবং সেই জায়গাগুলো কিন্তু একটা পর্যায়ে যে এফেক্টেড হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু উনি ওনার পরিবার বা আত্মীয় স্বজন কেউ বাইরে থাকবেন না। এবং সেটা যদি আমরা মনে রাখি যে দলই ক্ষমতায় আসুন না কেন, তাকে কিন্তু এই যে একটা এখনকার যে অর্থনীতির রক্তক্ষরণ সেটার প্রভাবে পড়তে হবে, এই চিন্তাটি যদি তারা মাথায় রাখেন এবং তাদের রাজনৈতিক যে কর্মসূচিগুলো বা যে লক্ষ্য আদর্শের ভিত্তিতেই তারা কাজ করেন না কেন, যদি অর্থনীতিকে যথাসম্ভব এটার বাইরে রাখার চেষ্টা করেন, অর্থাৎ এমন কোনো কর্মসূচি না দেন যেটা অর্থনীতিকে স্থবির করে দেয়, তাহলে কিন্তু সেটা যে কোনো দলের জন্য, সেটি সরকারি দল কি বিরোধী দল, সবার জন্যই মঙ্গলজনক। এবং সেই লক্ষ্য নিয়ে তাদের কিন্তু আসলে যেটা ডক্টর মোস্তাফিজ বললেন যে একটা সমঝোতায় আসার যে প্রচেষ্টাটা, সেটা যে কোনো দলের, সে বিরোধী দল কি হোক সরকারি দল, উভয়ের সাথেই কিন্তু এটা করা উচিত এবং সেটাই আমাদের সবার দাবি।
আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
শ্রোতা বন্ধুরা, মনে করিয়ে দিই আপনারা হ্যালো ওয়াশিংটনে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির ওপর তার প্রভাব, এই নিয়ে আলোচনা শুনছেন। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে টেলিফোন করে 2026193062, এই নম্বরে সরাসরি ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তাহলে আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই, দেখা যাক কে কোথা থেকে করছেন ফোন, কি তার বক্তব্য। হ্যালো,
হ্যাঁ
হ্যাঁ, কে বলছেন ভাই?
হ্যাঁ, আমি হুগলি জেলার চণ্ডীতলা থানার ছোটতাজপুর গ্রাম থেকে শম্ভু কর্মকার বলছি।
বলুন।
আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে কি, বর্তমানে বাংলাদেশ বা ভারত তথা পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক একটা আছে, যে বাংলাদেশে রাজনীতি একটা গন্ডগোল সৃষ্টি হচ্ছে, এতে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে উভয় দেশেরই, কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? হ্যাঁ, এটাকে কি সম্প্রীতির মাধ্যমে এটাকে সমাধান করা যায় না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশে আজ বেকার আমাদের দেশই বলুন বা বাংলাদেশই বলুন, কিন্তু তারা তো এই সব নানান জীবিকার মাধ্যমে জীবিকা অর্জন করছে বা তারা বাঁচার একটা পথ খুঁজে পাচ্ছে, কিন্তু সেখানে এই যদি হানাহানি মারামারি বা রাজনীতির এই গন্ডগোল গুলো হয়ে থাকে, এখানে তো আমার মনে হয় যে উভয় পক্ষেরই একটা ক্ষতি। আমার বক্তব্য যে মানুষ সবার উপরে মানুষকে সত্য রেখে তাদের সম্প্রীতির মাঝখানে একটা গন্ডগোল মিটিয়ে নেওয়াই ভালো, তাতে সব দেশের পক্ষে ভালো বা সব মানুষের পক্ষে ভালো, সমাজ জীবনে বাঁচার পক্ষেও ভালো, এটাই আমার মূল বক্তব্য।
ধন্যবাদ আপনার প্রশ্ন এবং বক্তব্যের জন্য।
আচ্ছা আচ্ছা,
তো এই প্রশ্ন নিয়েও আমি শম্ভু কর্মকার, যেমন বললেন বাংলাদেশ পশ্চিম বাংলার মধ্যে বাণিজ্য সম্পর্ক ব্যাহত হচ্ছে এবং সম্প্রীতির মধ্যে তার সুরাহা করা যায় কি না, তো ডক্টর নাজনীন আহমেদ আপনি কি বলবেন?
আসলে কিন্তু আগের প্রশ্নটি আর শম্ভু কর্মকার যে মতামত প্রশ্নটি রাখলেন বা মতামত দিলেন একই
ধরনেরই প্রশ্ন এসে যাবে। হ্যাঁ
হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে কিন্তু শুধু ভারতের সঙ্গে নয়, আমাদের সারা অন্য দেশের সঙ্গেও কিন্তু বাণিজ্য সম্পর্কে একটা প্রভাব ফেলবে এই যে এখন যে অবস্থাটি চলছে। কারণ যে কোনো সময়ে একটা যারা বিদেশের সাথে যখন বাণিজ্য সম্পর্ক হয় অথবা যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে আসেন, তারা কিন্তু তাদের যে পুঁজি সেটার নিরাপত্তাটা খোঁজেন, এবং এই ধরনের রাজনৈতিক অস্থিরতা তাদেরকে এই নিরাপত্তার ক্ষেত্রে একটু আশঙ্কিত এবং চিন্তিত ভাবিয়ে তোলে। এবং এটা স্বল্প মেয়াদে হলে সেটা কাটিয়ে ওঠা যায়, দীর্ঘ মেয়াদে হলে তখন বাণিজ্য সম্পর্কের উপরে একটা প্রভাব পড়ে।
ডক্টর নাজনীন আহমেদ, এক মিনিট, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন টেলিফোনে ঢাকা থেকে জনাব ফজলুল হক, তিনি প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMRA। তো জনাব ফজলুল হক, আপনি আছেন লাইনে?
আমি আছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শেষ মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা আপনি হয়তো জেনেছেন কিনা জানি না, বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে, বাংলাদেশের অর্থনীতির উপর তার প্রভাব, এই নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে প্যানেলে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান এবং BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ, এবং এখন যোগ দিলেন জনাব ফজলুল হক। তো আমরা যেমন আলোচনা করছিলাম ডক্টর নাজনীন আহমেদ, আপনি বলছিলেন যেমন?
জি, আমি বলছিলাম যে আমাদের রাজনৈতিক যে বিভিন্ন দলের মধ্যে সম্প্রীতি, আমাদের অর্থনীতির জন্য এর এখন আর কোনো বিকল্প নাই। কারণ আমাদের অর্থনীতি কিন্তু বিশ্ব মন্দার সময় সার্ভাইভ করেছি আমরা, এবং এখন যদি আমাদের অভ্যন্তরীণ কারণে অর্থনীতিকে একটা ক্ষতির মুখে পড়তে হয় তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর থাকবে না। বিশেষ করে বাংলাদেশ যখন একটা রাইজিং ইকোনমি এবং আমরা আমাদের মধ্য আয়ের দেশে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি, তখন এই অবস্থাটি একদমই অনভিপ্রেত। এবং আমি মনে করি যে উভয় সকল রাজনৈতিক দল এই বিষয়টি অনুভব করে সম্প্রীতি এবং সমঝোতার দিকেই এগিয়ে আসা উচিত।
ধন্যবাদ ফজলুল হক। আসলে পশ্চিমবাংলা থেকে শম্ভু কর্মকার নামে একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ পশ্চিমবাংলার মধ্যে বাণিজ্য সম্পর্ক ব্যাহত হচ্ছে, বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে, তো এই সব কিছু, এই পরিস্থিতি কি সম্প্রীতির মাধ্যমে সুরাহা করা যায় না? তো আপনিও তো একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন এবং এখনও এর সঙ্গে জড়িত, তো আপনার মতামত কি?
দেখুন, এটা শুধু আমি মনে হয় যে ডক্টর নাজনীন বলেছেন ইতিমধ্যে, আমি যতটুকু শুনেছি যে এটা শুধু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ না, বাংলাদেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক বিশ্বের অন্য যে কোনো দেশের সঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের চাইতেও আমাদের ইউরোপ এবং আমেরিকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা বিশেষ করে রপ্তানির দিকে অনেক বেশি, সব দিকই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিকভাবেই এই যে রাজনৈতিক অস্থিরতা এবং এর সঙ্গে যে নতুন উপাদানটি এই বছর যোগ হয়েছে যে চরম সহিংসতা, এই সব মিলিয়ে অর্থনীতি একটা বড় ধরনের আমি বলবো যে সংকটজনক অবস্থা পার করছে। এবং যখন ডক্টর নাজনীন খুব কারেক্টলি বলেছেন যে বাংলাদেশ যখন একটা প্রবৃদ্ধি নিয়ে, একটা স্থায়ী প্রবৃদ্ধি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এরকম সময়ে আমরা দেখেছি অতীতে অনেক দেশের উদাহরণ আছে যে তারা যেরকম আমরা বলি যে পা পিছিয়ে পড়ে যায়, বাংলাদেশ এমন একটা খুবই একটা সন্ধিক্ষণে আছে যে আমরা আসলে উপরের দিকে উঠবো, নিজের দিকে নেমে যেতে পারি আবার এই এই প্রবৃদ্ধিটা ধরে না রাখতে পেরে। তো এইরকম একটা সময়ে যেখানে আমাদের একটা সুস্থ স্বাভাবিক একটা রাজনৈতিক সামাজিক পরিবেশ দরকার, সেই সময়ে আমাদের এই রাজনৈতিক হানাহানি এবং এই চরম সহিংসতা আমাদের অর্থনীতিকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, এবং সর্বোপরি আমাদের জানমালের যে নিরাপত্তাহীনতা সেটা তো আছেই। তো সবকিছু মিলিয়েই আমরা একটা খুব বাজে সময় পার করছি, এবং যেটা শম্ভু কর্মকার কেন আমরা সকলেরই কথা যে সৌহার্দ্য এবং সম্প্রীতি আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান করা যায় সেটা নিঃসন্দেহে সেটাই শ্রেষ্ঠ উপায় আমি মনে করি। এবং সেজন্য সবাই আমরা চেষ্টা করছি, ব্যবসায়ী সমাজ, সুশীল সমাজ, অর্থনীতিবিদ সবাই, শুধু আমার মনে হয় যে রাজনীতিবিদরা হয় জিনিসটা বুঝছেন না আমি বলবো না, আমার মনে হয় যে তারা তাদের রাজনৈতিক এজেন্ডাতে এতটাই অনর যে আর অন্য কোনো কিছুকেই তারা গুরুত্বপূর্ণ মনে করছেন না, এটা একটু আমার কাছে ব্যক্তিগতভাবে হতাশাজনক।
ডক্টর মুস্তাফিজুর রহমান।
জি, আমি ডক্টর নাজনীন এবং জনাব ফজলুল হকের সাথে একমত।
বর্তমানে বাংলাদেশ একটা সুযোগের জানালার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে 5 থেকে 10 বছর এই সুযোগটা আমাদের থাকবে। এটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে অন্য দেশ আসবে এবং এই সুযোগগুলো নিয়ে নেবে। আঞ্চলিক বিভিন্ন ধরনের সুযোগ আমাদের সামনে আসছে, বিশ্বায়ন প্রক্রিয়ায় আমরা এখন ঢুকেছি শক্তিশালী অবস্থান থেকে। এরকম একটা অবস্থায় যদি আমরা নিজেদের এইসব সমস্যার সমাধান করতে না পারি, যেখানে আমরা দারিদ্র নিরসন করার জন্য কিভাবে আমরা শ্রম নিয়োজন করার সুযোগ সৃষ্টি করতে পারি সেটার জন্য কাজ করব, কিভাবে আমরা আমাদের সমৃদ্ধি আনবো, আমাদের বাস্তবায়ন করব, আমাদের বিনিয়োগ বিভিন্ন যেসব পরিকল্পনা আছে সেগুলো, সেটা আমরা যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু ওই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো না। এবং সেই জন্য এই যে কিছুক্ষণ আগে ডক্টর নাজমিন খুব সঠিকভাবে বলেছেন যে আমরা বিশ্ব মন্দাবস্থা কাটিয়ে উঠেছি এবং যখন অন্যান্য অনেক দেশ এটা কাটাতে পারে নাই, কিন্তু এখন আমরা অভ্যন্তরীণ মন্দ অবস্থা কাটাতে পারছি না। তো এখন এইটা যদি আমরা নিজেরা যদি না পারি এবং নিজেরা যদি নিজের পায়ে যদি কুরআন মারি তাহলে তো এটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আমরা দায়ী থাকবো আমার মনে হয়। সুতরাং জনাব শম্ভু কর্মকারের প্রশ্ন এবং তার যে অবজারভেশন এটা খুবই আমার মনে হয় যে সঠিক। আমাদের উচিত হলো যে আমাদের এখন এই সমস্যাগুলির সমাধান করে আমাদের সামনে এগিয়ে যাওয়া। আমাদের গতকালকে এটা শুরু করার কথা, এটা এখন আমরা সময় যত যাচ্ছে আমাদের সুযোগগুলি কিন্তু তত আমাদের এই এই সুযোগগুলির আমাদের আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসবে। সুতরাং সেদিক থেকে আমাদের এখন উচিত হবে হলো এটা কেবল রাজনীতিবিদদেরই যে আমি বলবো যে এটা তাদের মধ্যে সম্প্রীতির ব্যাপার তাও না, আমাদের সাধারণ জনগণ আমাদের তৃণমূলে যারা আছেন সবার পক্ষ থেকে চাপটাও আমাদের রাখতে হবে। চাপটা রাখলে তখন তারাও আমার মনে হয় যে বাধ্য হবেন, কারণ ভোটারদেরকে কষ্ট দিয়ে ভোটের রাজনীতি যারা করেন তারা সেটা বেশি দিন করতে পারবেন না।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকটি টেলিফোন পাচ্ছে, দেখা যাক। হ্যালো,
আসসালামু আলাইকুম।
মিলন বলছি। মোহাম্মদ আলী মিলন?
জি জি।
আপনি কোথা থেকে বলছেন?
চাঁদপুর, বাংলাদেশ চাঁদপুর শহর থেকে।
আচ্ছা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির দিকে এই অবস্থায় রাজনৈতিক অচল অবস্থার জন্য দেশের ব্যবসা বাণিজ্য সবকিছু খুব ক্ষতির সম্মুখীন, এখন এমনটা অবস্থায় এর প্রতিকার কি হতে পারে? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমার ব্যবসার কিছুটা উন্নতির দিকে ছিল, এখন এই অবস্থায় আমার ব্যবসা বেশ অবনতি ঘটছে, কাজকর্ম ঠিক মতো হচ্ছে না। এখন এখন এই অবস্থা চলতে থাকলে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা খুব বেসামাল হয়ে যাবে, এর প্রতিকার কি হতে পারে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মিলন।
আচ্ছা, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসলে ছোটখাটো ব্যবসা করেন যারা, যারা অন্যান্য কাজও করছেন, সবারই মনে ওই একই প্রশ্ন বারবারই ফিরে আসছে যে এই বর্তমান পরিস্থিতি কীভাবে কাটিয়ে ওঠা যাবে, বাণিজ্য ব্যবসা বাণিজ্য যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তার প্রতিকারটা কী। তো আমি আবার আপনাদের কাছে ফিরে যাব। প্যানেলে বিশেষ যারা অতিথি আছেন, জনাব ফজলুল হক, মোহাম্মদ আলী মিলন যেমন বললেন যে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তো আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন, মিলন যেমন বললেন, তো আপনি কি বলবেন?
আমি তার সঙ্গে একমত। আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি যে সকলেই কম বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু হয়তো বা যদি তুলনামূলক চিত্র ধরি তাহলে আমার মনে হয় যে যত ক্ষুদ্রতর ব্যবসায়ী তিনি তত বেশি ক্ষতি হচ্ছেন হরতালে, কারণ যিনি একদম যারা আমরা খুব প্রচলিত বাংলায় বলি দিন আনে দিন খায় যারা, এরকম ব্যবসায়ীরা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ যার আকৃতি যত ছোট ব্যবসার তার ক্ষতিটা হয়তো তুলনামূলক ভাবে সবচেয়ে বেশি, টাকার অঙ্কে হয়তো সেটা খুব বেশি না, কিন্তু তার পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তার দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে তার ক্ষতির পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি। এবং উনি যে সমস্যার সমাধানটার কথা বলেছেন, এই সমাধানটা আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমরা যত সহজেই সমাধানটার কথা বলি সমাধানের পথটা তত সহজে আমাদের কাছে আসে না, বা সমাধানটা তত সহজে ধরা দেয় না। সমাধানের সহজ পথ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ জায়গা থেকে তাদের গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক দায়িত্ববোধের জায়গাটা যদি তারা সমানভাবে সচেতন হতেন যে গণতন্ত্র আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা যেমন অধিকারের বিষয়, এটা পাশাপাশি দায়িত্ববোধেরও বিষয়, কিন্তু আমরা আসলে গণতান্ত্রিক অধিকারের চর্চাটাই শুধু দেখছি, চর্চা বলেন বা অপচর্চা বলে তাই দেখছি, কিন্তু গণতান্ত্রিক দায়িত্ববোধের যে জায়গাটা সেই জায়গাটার প্র্যাকটিসটা আমরা কিন্তু খুব বেশি দেখছি না, এবং সেই প্র্যাকটিসটা আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে মানে যতদিন পর্যন্ত সুষ্ঠুভাবে খুব চর্চায় না আসবে ততদিন মানে আমাদের এই থেমে থেমে এই ধরনের যেভাবে আমরা চলে আসছি, এত বাধাবিঘ্ন পেরিয়ে আমাদেরকে হয়তো এই বাধাবিঘ্ন পেরিয়ে যেতে হবে। কিন্তু ডক্টর মুস্তাফি কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছেন যে এই যে সুযোগটা বাংলাদেশের সামনে এসেছে, এই সুযোগ কিন্তু দীর্ঘদিন থাকে না, এটা একটা ব্যবসায়িক কাজও থাকে না। এবং আমরা খুব মানে এমনিতেও বলি যে সুযোগ বারবার আসে না, খেলাতেও গোল দেওয়ার সুযোগ কিন্তু প্রতি মিনিটে মিনিটে আসে না। এখন আপনি যদি গোল দেওয়ার যতটা সুযোগ পেলেন কয়টা কাজে লাগাতে পারলেন তাহলে আপনি একটা বড় ম্যাচ জিততে পারবেন, খুব সহজ থিওরি। তো একই থিওরি এই অর্থনৈতিক ক্ষেত্রে মানে আমি বিবেচনা করা যেতে পারি যে এই যে সুযোগটা বাংলাদেশের কাছে এখন আছে এটা খুব বেশি দিন থাকবে না। আমরা যদি এটা এটা সুফল নিজেদের কাছে না নিতে পারি, অন্য অনেক প্রতিযোগী দেশ কিন্তু এখন এসেছে, মায়ানমার এর সঙ্গে সর্বশেষ যুক্ত হয়েছে, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ আজকেই ইন্টারনেটে আমরা একটা সেমিনার করেছি যেখানে বাংলাদেশ সম্ভাব্য বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হবে। তো অনেক আন্তর্জাতিক বিষয় এখানে জড়িত আছে এবং যেটা ডক্টর নাজিম বলেছেন যে আন্তর্জাতিক মন্দা আমরা মোকাবেলা করতে পারলাম কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক মন্দাটা আমরা মোকাবেলা করতে সম্পূর্ণভাবে আমি বলবো যে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। এখান থেকে যত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারি ততই দেশের মঙ্গল, অর্থনীতির মঙ্গল এবং রাজনীতিবিদদের জন্য মঙ্গল, কারণ তারাই দেশ পরিচালনা করেন এবং আমাদের এই সমস্ত অর্থনৈতিক যে পজিটিভ দিক এগুলো বাহবা কিন্তু যখন ওনার ক্ষমতায় থাকেন তখন কিন্তু ওনার নিতে কিন্তু ভুল করেন না।
ধন্যবাদ। আরেকজন ফোন করছেন, হ্যালো
হ্যালো, আসসালামু
আলাইকুম, আপনি কে বলছেন?
জি, আমি ঢাকা থেকে রুমি আহমদ বলছি, আমি একজন স্কুল টিচার।
জি,
আসলে আমারও একটু ছোট্ট একটু বক্তব্য ছিল এইটাই যে আসলে আমাদের এই সমস্যা সমাধান এই হরতালের পর হরতাল, আমাদের এই যে স্টুডেন্টসরা ছাত্র ছাত্রীরা যে দিনের পর দিন যে ভোগান্তি হচ্ছে তাদের, এই যে তারাই হচ্ছে মনে করেন আগামী দিনের নাগরিক, তারা এই যে তাদের লেখাপড়ার যে বিঘ্ন ঘটছে তাদের, এই কারণেই মনে করেন আমি আর মনে করি যে আমাদের আসলে এটা অতি দ্রুত একটা সমস্যার সমাধান হওয়া উচিত। তো আমার এতটুকুই বলার আছে, আমি এতটুকুই বলতে পারি একজন টিচার হিসেবে, আমরা অতিভাবে মানে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের চাই যে আমরা এটাই আসলে আশা করব, বিরোধী দল বলেন বা আমাদের সরকারের কাছে আমাদের বিনীত প্রার্থনা যে আপনারা একটা আপোষে আসেন, এসে আমাদের জন্য একটা বিশাল একটা কিছু আমাদের জন্য একটা সমস্যার সমাধান করে দিতে পারবেন, উনারাই পারবেন করে দিতে। বিশেষ করে আমি আমাদের এই আগামী দিনের এই ছোট শিশুদের জন্যই আসলে এই ইয়েটা প্রার্থনা করছি যাতে ওনারা একটা আপোষে এসে একটা মীমাংসা করে ফেলেন। এই এতটুকুই বলার আছে আমার দেশবাসীর কাছে।
রুমি আহমেদ, আপনাকেও ধন্যবাদ। আমরা তো নিজেরাও এটা আলোচনা করছি, অনেক অনেক ধন্যবাদ। আমি শ্রোতা বন্ধুদের বলি আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের এখানে টেলিফোন করে, টেলিফোন নাম্বার 2026193062। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব। ডক্টর মুস্তাফিজুর রহমান, রুমি আহমেদ যেমন বললেন যে ভবিষ্যতের যে নাগরিক তাদের ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে কি কারো চিন্তা ভাবনা করছেন, কেউ কি ভাবছেন, আপনি কি বলবেন?
আমার মনে হয় যে রুমি আহমেদ খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন। আমরা এতক্ষণ আলাপ করছিলাম প্রত্যক্ষভাবে অর্থনীতির উপরে কি বিরূপ প্রভাব পড়ছে, কিন্তু আমরা যদি অপ্রত্যক্ষভাবে যেসব প্রভাবগুলি পড়ে কিন্তু যেগুলো অর্থনীতির উপরে পরবর্তীতে অনেক বছর ধরে এটার একটা নেতিবাচক একটা প্রভাব থেকে যাবে সেটিগুলোকে যদি আমরা চিন্তার মধ্যে আনি, তাহলে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের যে শিক্ষার উপরে এই যে এই এই ধরনের পরিস্থিতির যে প্রভাব, এটা কিন্তু একটা বড় দীর্ঘমেয়াদী একটা আমার মনে হয় যে আমাদের অর্থনীতির জন্য একটা খারাপ একটা দৃষ্টি রেখে যাবে। আপনি খেয়াল করেন যে আমাদের বাচ্চাদের যদি পড়াশোনায় যদি ক্ষতি হয়, তারা যদি দেরিতে যদি মনে করেন যে তারা উত্তীর্ণ হয়, তাদের পরীক্ষাগুলি যদি বিলম্বে হয়, তাহলে এটার কিন্তু একটা দেখা যাবে যে যখন তারা শ্রমবাজারে আসবে, যখন তারা চাকরিতে আসবে, তাহলে অলরেডি তারা লেট হয়ে গেল, তাদের দেশও পিছিয়ে গেল। আরেকটা যেটা সেটা হলো যে আমার মনে হয় যেটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে দেখুন এই বাচ্চাদের কি দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের রাজনীতির উপর এবং রাজনীতিবিদদের উপরে। আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত একটা বিপজ্জনক দৃষ্টিভঙ্গি হতে পারে, সুতরাং আমাদের সেটাও চিন্তা করতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের দেখে কি দৃষ্টিভঙ্গিতে তাকাচ্ছে যখন আমরা এই ধরনের ব্যবহার করি, সেটাও আমাদেরকে একটু সুস্থিরভাবে চিন্তার সুযোগ করে দেওয়া উচিত বলে আমার মনে হয়।
ধন্যবাদ আপনার নাজনীন আহমেদ, কিছু বলবেন?
জি, আমি রুমি আহমেদ এবং তার আগে মিস্টার মিলন যে কথা বলছিলেন সেখানে বলছে, আমি রিয়েলি আশা করি যে রাজনীতিবিদ বা তাদের প্রতিনিধিরা আজকের এই আলোচনাটি শুনছেন এবং যতজনই প্রশ্ন করছেন সবার মনেই কিন্তু আশঙ্কা, এরকম শত সহস্র মিলনই কিন্তু এই রাজনীতিবিদদের ভোটার, এই রুমি আহমেদরাই কিন্তু তাদের ভোটার এবং তারা তাদের কথা থেকে তাদের আশঙ্কা থেকে স্পষ্টভাবে এবং আমাদের আশঙ্কা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে কেউই আমরা এই পরিস্থিতি চাই না, এই অস্থিরতা কেউই ওয়েলকাম করছে না এবং এটার দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতিতে থেকে যাবে সেই আশঙ্কাটাই আমরা ব্যক্ত করছি। এবং সবারই যদি এই অনুভূতি হয়, এরকম শত সহস্র মিলন যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এফেক্টেড হচ্ছেন তাদের একজন প্রতিনিধির বক্তব্য হয়তো আমরা শুনেছি, সবার মনে কিন্তু একই প্রশ্ন, তার ব্যবসাটার কি হবে, সে কতদিন এভাবে সার্ভাইভ করা যায় একটা একের পর এক হরতাল এবং যে একটা অরাজক এক ধরনের একটা আশঙ্কার পরিস্থিতি বিরাজ করছে, কোথায় যান নিয়ে ফিরতে পারবো কিনা ঘরে তার কোনো নিশ্চয়তা নাই, এরকম একটা অবস্থায় এই যে আশঙ্কাগুলো ব্যক্ত হচ্ছে, আই রিয়েলি হোপ যে রাজনীতিবিদরা এটাকে অনুধাবন করেন এবং এটা কিন্তু সব মানুষের মনের কথা এবং সেই অবস্থাটা তারা অনুধাবন করতে পারলেই আসলে মিলন যে বলছিলেন প্রতিকারটা কোথায়, অনুধাবনটা হওয়ার পরেই হচ্ছে প্রতিকার। রুমি আহমেদ যে বলছেন বাচ্চাদের কি হবে, আমাদের যাদের ছোট বাচ্চা আছে আমরা ফিল করি সিলেবাস শেষ হচ্ছে না, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে, তারা SSC পরীক্ষা আমরা দেখেছি যে একের পর এক ডেফার্ড হলো হরতালের কারণে, শুক্র শনিবার করে পরীক্ষা নিয়ে পরীক্ষা শেষ করা হলো, এটা কোনো অবস্থা মানে এটা কোনো এক্সপেক্টেড একটা পরিস্থিতি হতে পারে না। এবং এই বাচ্চাগুলো কিন্তু রাজনীতিবিদদেরকে রাজনীতিকে ঘৃণা করতে শিখছে, আমি অনেক বাচ্চাকে দেখেছি তারা বলছে যে এরা কেমন বড় মানুষ যে বোঝে না যে আমাদের এত কষ্ট, আমি অনেক SSC পরীক্ষার থেকে বলতে শুনেছি যে আমাদের এই কষ্টটা ওনারা বড় ওনারা কেমন করে বোঝেন না। তো এই যে একটা মানসিকতা ডক্টর মোস্তাফিজ বললেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে হচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতের অর্থনীতিকে একটা বিরাটভাবে প্রভাবিত করবে। এবং আমি রিয়েলি আই হোপ যে আজকের এই আলোচনা বা আরো যে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে এটি আমাদের রাজনীতিবিদদের কানে পৌঁছাক এবং তারা সমঝোতার দিকে উভয়ে আগ্রহী হয়ে এগিয়ে আসুন।
ধন্যবাদ। মালয়েশিয়া থেকে একটি ফোন আসছে, হ্যালো হ্যালো।
হ্যাঁ হ্যালো,
হ্যাঁ কি বলছেন ভাই?
হ্যাঁ বলছিলাম যে যে
আপনার নাম কি ভাই?
যে সরকার, হ্যাঁ হ্যাঁ নাম নিজাম।
জি বলুন।
আমি বলছি এই যে আমাদের সরকারি দল, হ্যাঁ আপনার গণতান্ত্রিক দেশে একটা মানে বিরোধী দল হোক যাই হোক সে মিছিল মিটিং এগুলো করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে সরকারি দল প্রকাশ্য দিবালোকে আপনার মিছিলের উপর গুলি করে মানুষ মারে, এটা আন্তর্জাতিক ভাবে কোন আইনে পড়ে কিনা বা এটার কি প্রতিক্রিয়া, বা আমার মাথা কিছু ধরতেছে না। সম্মানিত উনারা তো দেখ সুন্দর কথাই বলতেছেন, তবে আমার যেটা মত আপনার সরকার যদি আন্তরিকতা প্রকাশ করেন মানে যে বিরোধী দল কি চাচ্ছে বা যেমন যে গণতান্ত্রিক দেশে আপনার কি বলে মানে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার মাধ্যমে বা নির্দলীয় তত্ত্বাবধায়ক মানে
শুনুন আপনার প্রশ্নটা কি, আপনি তো অনেক লম্বা করে যাচ্ছেন, এত লম্বা আপনার প্রশ্ন নেওয়ার আমার সময় নেই ভাই।
আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যাক সেটা হলো আপনার কি কেজেন কি সরকার যদি আন্তরিকতা দৃষ্টিতে যদি অগ্রসর হন তাহলে দেশে কোনো ভেজাল থাকবে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। হ্যালো ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি শুনলেন মালয়েশিয়া থেকে নিজামের যে বক্তব্য?
জি হ্যাঁ, আমি নিজামের বক্তব্য শুনেছি এবং বুঝতে চেষ্টা করছিলাম যে তিনি কি বলতে চাচ্ছেন আর কি। এটা ঠিকই যে গণতান্ত্রিক অধিকার অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মিছিল মিটিং করার সংগঠিত হওয়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু আমরা আবার একই সাথে দেখি যে কিভাবে এগুলো আবার সহিংস আবার রূপ নিচ্ছে এবং সেটা আবার
যারা আইন রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আবার উত্তেজিত করছে এবং তারা আবার সেটার জন্য আবার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন, সেটার কারণে আবার যারা মিছিল মিটিং করছেন তারা আরো তস্য উত্তেজিত হচ্ছেন, এইরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে গণতান্ত্রিক অধিকার আছে এটা ঠিকই, কিন্তু এগুলো যে মাঝে মাঝে সহিংস্র রূপ নিচ্ছে, আগুন জ্বালাও পোড়াও, আমাদের বিভিন্ন যে ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের বাড়ি ঘর জ্বালানো হচ্ছে, এগুলো কারা করছে? এটা তো কোনো গণতান্ত্রিক কোনো আন্দোলনের কোনো আমি এটা এটার মধ্যে কোনো কিছু দেখি না। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে হ্যাঁ, রূপরেখার ব্যাপারে সরকার আন্তরিক তো হতেই হবে। আমার মনে হয় যে শুধু সরকার আন্তরিক হলে হবে না, এখানে যারা বিরোধী দল আছেন তাদেরকেও আন্তরিক হতে হবে, দুই পক্ষ মিলেই সমঝোতা রাজনীতি হতে হবে। এটা এখানে এক পক্ষ শুধু আন্তরিক হলে হবে না, সবাই মিলেই আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে।
আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসছি আলোচনায়।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
তো আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনা যেমন হচ্ছিল বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনীতির ওপর তার প্রভাব, আমরা সেই আলোচনাতেই ফিরে যাব। হ্যালো 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 কেউ ফোন করছেন?
আমি আকবর হায়দার, কিরণ লাইনে আছি।
হ্যাঁ কিরণ বলুন।
আচ্ছা, আমি আজকের বিষয়টা অবশ্যই অতি জরুরি আমাদের দেশের জন্য, আমাদের এই এই সময়ের জন্য আর কি। তো আমাদের
নাজরীন আহমেদ তিনজনই রয়েছেন তার লাইনে। আপনার প্রশ্ন আপনি করুন, তিনজনই কেউ না কেউ জবাব দেবেন।
ঠিক আছে, আমার আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে অবস্থা, যে রাজনৈতিক অবস্থা, তার আগে আমি শুরুতে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের জন্য আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, ওনার ব্যস্ত নসিব কামনা করছি। তো আমাদের যে রাজনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে, সরকারি দল যেভাবে বা আমাদের প্রধানমন্ত্রী যে আচরণ করছেন, আবার আমাদের বিরোধী দলীয় নেত্রী যেভাবে সবাইকে নাস্তিক বলে ঢালাও ভাবে মানে বলছেন, সবকিছু মিলিয়ে আমরা যারা প্রবাসে থাকি আমাদের কাছে মনে হচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ। আমরা এটা নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। তো আমরা দেশের মানে দেশের ভবিষ্যৎ নিয়ে সত্যি আমরা খুবই চিন্তায় আছি। আমরা বিজ্ঞ প্যানেলকে জিজ্ঞেস করছি, আসলে আপনারা কোনো কি সমাধানের, কোনো সমস্যার সমাধানের বা কোনো এই সমস্যা থেকে মুক্তির কোনো মানে আলো রেখা দেখতে পাচ্ছেন কিনা কোনো দিকে?
জনাব ফজলুল হক, আপনি তো ঠিক মানে বাংলাদেশ নিটওয়্যারের সাথে জড়িত ছিলেন, বিকেএমআর এর সাথে, এবং এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো এই যে কাজ যারা করছেন, ব্যবসায়ী যারা, তারা তো মনে করছেন যে, যেমন মিলন একটু আগেই বললেন যে তিনি ক্ষুদ্র ব্যবসায়ী, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অর্থ দেশের অর্থনীতি, সার্বিক অর্থনীতির উপর প্রভাব পড়ছে। তো আপনি বলুন কিরণ, যে প্রশ্ন করলেন যে ব্যবসায়ীরা খুবই, ব্যবসায়ী শুধু না প্রবাসীরা, অত্যন্ত উদ্বিগ্ন।
আমরা কিন্তু বরাবরই আহ্বান জানিয়ে আসি, এবং আমি যদি আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী একজন লোক, এবং আমি উনি যে ভয়ঙ্কর মনে করছেন যে সামগ্রিক চিত্রটা, আমি ঠিক তার সঙ্গে ওইখানে একমত হতে পারছি না। কিন্তু আমার অন্য জায়গায় একটা হতাশা আছে যে এই রাজনৈতিক যে অস্থিরতা, রাজনৈতিক যে মতদ্বৈতটা আমাদের সরকারি দল এবং বিরোধী দল, এইটার একটা খুব সহসা সমাধান হবে এরকম কোন আশার আলো আমি ব্যক্তিগতভাবে আসলে দেখছি না। কারণটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক দলের কাছে তাদের নির্দিষ্ট রাজনৈতিক যে এজেন্ডা, এই এই এজেন্ডাটাই অনেক বেশি প্রাধান্য পাচ্ছে দেশের অর্থনীতি, দেশের সামগ্রিক সামাজিক অবস্থা, এগুলো কোনোটাই তাদের কাছে, না সরকারি দল না বিরোধী দল, কারো কাছে গুরুত্ব পাচ্ছে না। ডক্টর মুস্তাফিজ কারেক্টলি বলেছেন যে একদিকে যেমন মিটিং মিছিল সহিংস হচ্ছে, আবার অন্যদিকে যারা এগুলো দমন করার দায়িত্বে আছেন তারাও কখনো কখনো হয়তো যে নির্ধারিত সীমা, সীমারেখা বা ধৈর্য বা কৌশল, সেই জায়গাটা তারা খুব মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো সামগ্রিক একটা ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত আমি মনে করি যে তারা দেশের স্বার্থটাকে সবার উপরে স্থান দিতে পারবেন না, তারা এখন দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে না। এরকম সমস্যা আমরা অতীতে দেখেছি, এবার সহিংসতার মাত্রাটা ভিন্ন, অন্য আরো কিছু ইস্যু, যুদ্ধাপরাধীদের বিচার, অন্য অনেক কিছু ইস্যু জড়িত হতে হয়তো সহিংসতার মাত্রা বেড়েছে। কিন্তু আমাদের যে এই রাজনৈতিক কালচার, বিশেষ করে নির্বাচনের বছরকে বা নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক অস্থিরতাটা, এটা কিন্তু আমরা প্রতি পাঁচ বছর পর পরে দেখে আসছি। তো এটা এটা কিন্তু আমাদের কাছে নতুন নয়, এবং এই সমাধান একটা অস্থায়ী একটা সাময়িক সমাধান হয় এবং এটা নির্দিষ্ট সময় পরে এই সমস্যাটা আবার নতুন করে মাথা চাড়া দেয়। এবং এইটা যদি রাজনৈতিক দলগুলো তাদের অনুভূতির জায়গা, তাদের উপলব্ধির জায়গা থেকে যদি পরিবর্তিত হয়ে না আসতে পারে, তাহলে এর কোন স্থায়ী সমাধান আমাদের কাছে আছে। এবং রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের উৎকণ্ঠা এটাকে খুব বেশি মূল্যায়ন করছেন বা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, এরকম কোন সিগন্যাল অন্তত আমার কাছে চোখে পড়েনি। তো ওই দিকটা আমি কিন্তু বেশ হতাশ। কিন্তু আবার যদি ব্যবসায়ীদের উদ্যোগ বলেন, সামগ্রিকভাবে শ্রমিক, কৃষক, দিন মজুর, এদের যে একটা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এত দূর এগিয়ে এসেছে, এদের এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে। এবং আমি ওই ডক্টর মুস্তাফিজের কথা আবার ফিরে আসি, যে আমরা যদি শুধু রাজনৈতিক পরিবেশটা যদি সুস্থির পাই এবং একটা একটা প্রপার সাপোর্ট পাই, পলিসিগত সাপোর্ট এবং একটা একটা ভালো এনভায়রনমেন্ট পাই, তাহলে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নটা খুব দূর মানে দূরবর্তী হবে না। কিন্তু সেই সাপোর্টটা যদি আমরা না পাই, তাহলে হয়তো এটা হয়তো অধরাই থেকে যাবে আমাদের জন্য। এটা হচ্ছে আমার আমার বক্তব্য।
ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এবার দেখা যাক আরো টেলিফোন আসছে। আরেকটি ফোন আসছে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি আমি।
হ্যাঁ আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন।
জি আমি কক্সবাজার থেকে বলছি, এনামুল হক। আমি একজন শিক্ষক।
হ্যাঁ
জি। বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে হরতাল, নৈরাজ্য, বর্তমানে যে অবস্থা, আমরা কোনো কাজকর্ম করতে পারতেছি না। দেশটা ভালোই চলতেছিল, হঠাৎ করে আবার যে এই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের অর্থনীতি সহ শুরু করে সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থার যে অপরিমেয় ক্ষতি হচ্ছে, যার ফলে আমরা দিন দিন পিছিয়ে পড়ে যাচ্ছি, পিছিয়ে পড়ছি। এ থেকে আমাদের পরিশ্রম সেটি হলে সরকার, বিরোধী দল এবং আমাদের সর্বসাধারণের কি করণীয়? আসলে আমরা এভাবে চলতে থাকলে তো আমাদের দেশ আরো পিছিয়ে যাবে, এটা আমার প্রশ্ন।
আসলে সবারই একই প্রশ্ন, বারবার একই প্রশ্ন আসছে, এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেমন আপনি বললেন। তো দেখা যাক আমাদের প্যানেলে যারা আছেন তারা কি মনে করেন, আপনার প্রশ্নের জবাব তারাই দেবেন। ধন্যবাদ আপনার আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
জি আমি কি বলতে পারি? হ্যালো।
হ্যাঁ হ্যাঁ জি আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলি একটু এনামুল হক সাহেব যেটা বলেছেন এবং এর আগেও মিলন সাহেব বলেছেন, এবং সবটার ভেতর দিয়ে যে একটা দুশ্চিন্তা এটাই বেরিয়ে আসছে। এবং বিশেষত যেটা আপনাদের হ্যালো ওয়াশিংটনের যারা নাকি ফোন করে এখন বলছেন, অনেকেই আমার আমি লক্ষ্য করছি যে তারা ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ হয়তো সাধারণ কাজ করেন, এবং তাদের কিন্তু পুঁজি নাই বা তাদের কিন্তু একটা দীর্ঘস্থায়ী যে একটা আয়ের উৎস অনেকেরই কিন্তু সেটা নাই। এবং সেটার কারণে যখন নাকি এই ধরনের ঘটনাগুলি হয়, এরা কিন্তু ওনারাই সবচেয়ে বেশি আর কি এটার জন্য আর কি কষ্ট পান। সেই হিসাবে তাদের আত্মীয়টাই বেরিয়ে আসছে এবং সবাই খুঁজছেন যে এটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, আমরা কি করতে পারি। আমরা সবাই পরিত্রাণ কি পাবো সেটা আমরা বলছি, কিন্তু আমরা কি করতে পারি সেই জায়গাটা তো আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব যেসব বলয়গুলি আছে সেই জায়গাগুলোতে একটা আমার মনে হয় যে নিজেদের মধ্যেও একটা এক ধরনের ঐক্যবদ্ধতার দরকার। যে রাজনৈতিক তাদের স্থানীয় যারা রাজনৈতিক নেতা আছেন তাদেরকেও একটা আমার মনে হয় যে একটা চাপ দেওয়া দরকার, যাতে করে তারা আস্তে আস্তে সেটা উপরের দিকে নিয়ে যান। আমাদের দেশে রাজনৈতিক দলগুলির ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের যে চর্চার যে অভাব এটাও কিন্তু একটা একটা বড় কারণ। কারণ আমরা দেখি যে অনেক সময় যে তৃণমূলে যারা আছেন তারা কিন্তু এই সাধারণ মানুষের প্রেশারটা কিন্তু ফিল করেন, কিন্তু পরে উপরের দিকে কিন্তু সেটা আর কিন্তু আর যায় না। সুতরাং আমরা অনেক সময় হয়তো সমাধান একটা খুঁজে পাই, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আবার দ্বিগুণ তিগুণ ত্রিগুণ মাত্রায় আবার আমাদের কাছে ফিরে আসে। সুতরাং সেদিক থেকেও আমার মনে হয় যে এই প্রেশারটা আমাদের রাখা উচিত। এবং যেহেতু আমি প্রথমে একটা বলেছিলাম এবং আমার দুজন যে প্যানেলিস্ট আছেন তারাও একই মত, তারা সহমত পোষণ করেছেন, সেটা হলো যে আমাদের এখন যে বর্তমান অবস্থায় এটার ফলে যে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের যে সুযোগগুলো যে হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ যে দেশ হিসেবে আমরা মনে করছিলাম যে 2021 সালে একটা মধ্যায়ের দেশ আমরা হব এবং আমাদের নতুন প্রজন্ম একটা আশার দিকে আমাদেরকে নিয়ে যাবে, এই জায়গাগুলোতে নিয়ে আমরা ধাক্কা খাচ্ছি, এই জায়গাটা আমাদের জোরালোভাবে সব জায়গা থেকে বলা উচিত। তাহলে হয়তো রাজনীতিবিদরা, আমার মনে হয় যে তারা আরেকবার একটু চিন্তা করবেন যে সমঝোতার দিকে না যাওয়ার যে কষ্টটা, সেই কষ্টটা এবং কষ্টটা কি।
আমরা সংক্ষিপ্ত বিরতি নিয়ে আলোচনায় ফিরে আসছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হ্যালো, হ্যালো,
আমি মালাকা থেকে বলছি।
হ্যাঁ বলুন, আপনার নাম?
আমার নাম আব্দুল রশিদ।
জি বলুন, খুব সংক্ষেপে প্রশ্ন করুন।
আচ্ছা, আমার প্রশ্ন হলো গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ যে দলই কেন আসে না কোনো বিএনপি বা আমলে, এবং তারা জনগণের তো ভালো করার কোন প্রশ্নই ভালো করতে পারে না, তারা নিজের দুর্নীতি ম্যারধর, যেমন পদ্মা সেতু, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাটা একসাথে সিঙ্গাপুরে একসাথে নন্দ নিতে, এইসব রাজনীতি বাংলাদেশে আর কি শান্তি হতে পারে?
ঠিক আছে ডক্টর নাজরীন আহমেদ, আসলে আমরা তো রাজনীতির এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, রাজনীতির প্রভাবটা অর্থনীতির উপর কি পড়ছে, রাজনৈতিক অস্থিরতার, সেটা নিয়ে আমাদের আলোচনা। তো আমাদের শ্রোতাবন্ধু মালয়েশিয়া থেকে প্রশ্ন করলেন যে এই অস্থিরতা যে কি চলতেই থাকবে নাকি, এটার আমি জবাব চাচ্ছি ডক্টর নাজরীন আহমেদের কাছে।
উনি অবশ্য আরেকটি নতুন প্রসঙ্গের অবতারণা করেছেন, সেটা হচ্ছে সুশাসনের প্রশ্নটি, যে সুশাসনটিও রাজনীতিবিদদের কাছ থেকে বা যারা ক্ষমতায় থাকেন তাদের কাছ থেকে আশা করা হয়, এবং সেই সুশাসনটি কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য, এবং এই সুশাসনের কষ্ট কিন্তু অনেক বেশি যদি সুশাসন না থাকে। এবং আমার কাছে মনে হয় যে ওনার প্রশ্ন সহ এর আগেও যারা কথা বলেছেন, যে ডক্টর মোস্তাফিজ তার উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন যে আমরা অভ্যন্তরীণ রাজনৈতিক দলের মধ্যে যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, এটার বোধ হয় চালু করাটা জোরে সোরে দরকার। এবং আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদরা কেন যেন মনে হয় যেন তারা দীর্ঘমেয়াদী কোনো কিছু যেন দেখতে পান না, স্বল্পমেয়াদী যেইটুকু ভোগ করে নেওয়া যায় বা যেইটুকু যে দৃষ্টিভঙ্গিতে তারা এক একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং অনেক ক্ষেত্রেই মনে হয় অতীত থেকে বোধ হয় এই শিক্ষাটা নেওয়া হচ্ছে না, এবং যে জনগণের ভোটে তারা নির্বাচিত হচ্ছেন তাদের যে দাবি, তাদের ইচ্ছা, তাদের ভালো মন্দের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল, সেটা কিন্তু মানুষকে বারবার তাদের কাজকর্ম মানুষের দ্বারা প্রশ্নবিদ্ধ হচ্ছে সেজন্যই।
জি আমাদের আপনার একটু সংক্ষিপ্ত করতে হবে, কারণ আর আমাদের সময়ও নেই, এবং আরো একজন শ্রোতা লাইনে আছেন অনেকক্ষণ থেকে, তার প্রশ্নটা আমরা নিয়ে নিই।
হ্যালো, আমি মোহাম্মদ আব্দুর রহমান, আমি লক্ষ্মীপুর বাংলাদেশ থেকে বলছি। আমি আমেরিকার কাছে প্রশ্ন করতে চাই যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এই রাজনৈতিক পরিস্থিতির ফলে উদ্ভূত যে অর্থনৈতিক সমস্যা হচ্ছে, এতে দেশে যারা ক্ষমতায় কিংবা ভালো অবস্থানে রয়েছে উঁচু শ্রেণী তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু যারা কৃষক দরিদ্র তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ সরকার এবং বিরোধী দল কোনো দলের এই ব্যাপারে ভালো ভ্রুক্ষেপ নেই। এখন আমার প্রশ্ন হলো তারা কি দেশের উন্নতি এবং মঙ্গল চায় না? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আমি খুব সংক্ষেপে উত্তর চাইবো ডক্টর মোস্তাফিজুর রহমানের কাছে।
হ্যাঁ, আমার মনে হয় যে খুবই সংক্ষেপে যে তারা যে নিজেরা ক্ষতিগ্রস্ত যে হচ্ছেন না আমি এটা মনে করি না, হয়তো প্রত্যক্ষ ভাবে আমরা দেখছি না, কিন্তু গোষ্ঠীগত ভাবে রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার উপরে যে বিরূপ একটা ধারণা হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু তাদেরকে নিতে হয় এবং নিতে হবে, এবং নিকট অতীতেও আমরা দেখেছি যে এগুলোর জন্য তাদেরকে কিন্তু সাফার করতে হয়েছে। সুতরাং সেটাকে বিবেচনায় রেখেও আমার মনে হয় যে তাদের উচিত হলো যে সম্প্রীতি এবং সমঝোতার দিকে এগিয়ে যাওয়া, তা না হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্লাস এটা তাদের জন্য খুব শুভ সুখকর হবে না।
ডক্টর নাজনীন আহমেদ,
সবাই চাই গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
জি ডক্টর নাজনীন আহমেদ, খুব সংক্ষেপে বলুন, তারপর আমি ফজলুল হকের কাছে যাচ্ছি।
আমি মনে করি যে আসলে ক্ষমতায় যারা আছেন তাদের ক্ষতিটা কিন্তু আরো অনেক বেশি, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজে বা ব্যবসায় বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা নিযুক্ত আছেন তাদের অসন্তোষটা কিন্তু একসময় তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাকেই নড়বড় করে দেবে, কাজেই তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না সেটা সত্য নয়, মনে হয় যেন তারা সেটা বুঝছেন না বা তাৎক্ষণিক ভাবে একটা ইগো বা এই ধরনের একটা আদর্শকে এমন ভাবে লাভ করে যাচ্ছেন যেটার কারণে এটা দেখেও দেখছেন না তারা।
জনাব ফজলুল হক, খুব সংক্ষেপে।
আমি একই কথা বলবো যে আমি মনে করি সকল রাজনৈতিক দলগুলি পরোক্ষভাবে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ক্ষমতায় আছেন তারা অর্থনীতিকে ঠিক মতো এখন কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর যারা যদি ধরি যে বিরোধী দল আগামীতে ক্ষমতায় আসবেন বা সরকারি দলে আরেকবার ক্ষমতা আসবেন যেই আসুক, তাদেরও কিন্তু তখন একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু করতে হবে এবং সেটা মেরামত করতে কিন্তু আবার অনেক সময় চলে যাবে।
ধন্যবাদ আপনাদের, ডক্টর মুস্তাফিজুর রহমান, ডক্টর নাজনীন আহমেদ, জনাব ফজলুল হক, আপনারা তিনজনে অনেক সময় নিয়ে আমাদের সঙ্গে যোগ দিলেন, শ্রোতাদের অনেক প্রশ্নের জবাব দিলেন, শ্রোতারা যারা প্রশ্ন করলেন শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।